إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما
রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। মিশরীয়দের মধ্যে লাস্ট গ্রুপ যারা ইমান এনেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন,
ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম।
কিন্তু তার সম্প্রদায়ের যুররিয়াতুন ইল্লা জুরিয়াতুন মিন কওমিহি, তার সম্প্রদায়ের অল্প বয়স্ক কিছু কিশোর বালক ছাড়া আর কেউই মূসার প্রতি ইমান আনেনি ফেরাউন এবং তার পারিষদবর্গের ভয়ে যে এরা না তাদের উপরে কোনো নির্যাতন শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামা আমানা লি মূসা ইল্লা জুরিয়াতুন মিন কওমিহি। জুরিয়া মানে হচ্ছে অল্প বয়স্ক, কম বয়স্ক বালক, কিশোর, যারা বয়সে তরুণ তারা মূসা আলাইহিস সালামের উপরে ইমান এনেছিলেন এবং তারা ছিলেন সংখ্যায় খুবই কম। এই আয়াতের দুইটি তাফসির রয়েছে। একটি তাফসিরে বলা হয়েছে বনি ইসরাইলদের মধ্যে যারা অল্প বয়স্ক কিশোর বয়সের ছিল, বনি ইসরাইলদের মধ্যে শুধুমাত্র তারাই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করেছিল, ইমান এনেছিল, কিন্তু বয়স্ক ব্যক্তিরা তাকে প্রত্যাখ্যান করেছে। অন্য আরেকটি তাফসিরে বলা হয়েছে বনি ইসরাইল সমগ্র জাতিই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে কারণ তারা ছিল মুসলিম জাতি, তারা মূসা আলাইহিস সালামের উপর ইমান এনেছে। এবং জুররিয়াতুন বলতে এখানে মিশরবাসীদের মধ্যে বোঝানো হয়েছে মিশরীয়দের মধ্যে অল্প কিছু মানুষ যারা বয়সে তরুণ ছিল তারা ইমান এনেছিলেন মূসা আলাইহিস সালামের উপরে। তরুণদের হকের প্রতি হকের আহ্বানে সাড়া দেওয়া, এখান থেকে দুইটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই। এক নম্বর বিষয়, তরুণরা তারা সত্যকে আপন করে নিতে বেশি আগ্রহী থাকেন। ইতিহাস থেকে আমরা দেখতে পাই যারা বয়সে নবীন তরুণ, যাদের চিন্তা চেতনা দূষিত নয়, ফ্রেশ মন মানসিকতা, তারা হককে গ্রহণ করে নিতে আগ্রহী থাকে। প্রত্যেক যুগে আমরা দেখতে পাই তারাই নবীদের দাওয়াতে সবার আগে সাড়া দিয়েছেন। মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিলেন তারাও ছিলেন তরুণ, যুররিয়াতুন মিন কওমিহি। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা পাশে দাঁড়িয়েছিলেন, ঈমানের আহ্বানে সাড়া দিয়েছিলেন, তাদের অধিকাংশই ছিলেন তরুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তরুণদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি এবং এক শ্রেণীর বয়স্ক ব্যক্তিদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছি। দুই নম্বর বিষয়, তরুণেরা পরিবর্তনকে গ্রহণ করতে তৈরি থাকে, উৎসাহী থাকে। যাদের বয়স হয়ে গেছে, যারা সমাজে বিভিন্ন কাজে পেশায় প্রতিষ্ঠিত, যারা ব্যস্ততায় জড়িয়ে গেছেন, পরিবার আছে, স্ত্রী সন্তান রয়েছে, তাদের বিভিন্ন রকমের মায়া কাজ করে, পিছুটান কাজ করে, তাই তারা এই সমস্ত ঝামেলায় জড়াতে চান না, কোনো পরিবর্তন তারা চান না। হককে গ্রহণ করতে গেলে অনেক বাধা বিপত্তি থাকে, তারা এই সমস্ত বাধা বিপত্তির মধ্যে জড়াতে চান না। যতক্ষণ তারা নিজেরা কোনো বড় ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছেন না, আরামায়েশেই রয়েছেন, পরিবার সুখে আছে, কোনো ধরনের ত্যাগ স্বীকার তারা করতে চান না। হকের জন্য যে ত্যাগ স্বীকার, এটা তাদের মন মানসিকতায় থাকে না। সব সময় হকের জন্য ত্যাগ স্বীকার করে যারা সামনে এগিয়ে আসেন তারা হচ্ছেন তরুণ, বয়সে নবীন, যারা যুবক। কিন্তু এরপরও মিশরীয় সেই তরুণদের মনে ভয় ছিল ফেরাউন তাদেরকে হত্যা করতে পারে। ফেরাউনের সরকার অবিশ্বাস্য রকমের ত্রাসের এক রাজত্ব কায়েম করে রেখেছিল। ফেরাউনের নাম শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ফিরাউন ছিল এক প্রতাপশালী স্বৈরশাসক এবং সে ছিল সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন। সে ক্ষমতাবান ছিল এবং ক্ষমতাকে সে জুলুমের জন্য ব্যবহার করছিল। এই কারণে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন যে তরুণেরা তারাও ফিরাউনকে ভয় পেতেন। মিশরীয়দের বিরুদ্ধে ফেরাউন বিভিন্ন সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারে বনী ইসরায়েলদের উপরে ফেরাউন অত্যাচার নির্যাতনের চূড়ান্ত মাত্রায় উন্নীত হল। ফেরাউনের সভাসদরা তাকে এই কাজে প্রেরণা দিচ্ছিল, উস্কে দিচ্ছিল। ফেরাউন তার সভাসদদের কথায় উত্তেজিত হয়ে বলল, সে বলল, আমরা অতি শীঘ্রই তাদের ছেলেদেরকে হত্যা করব এবং মেয়েদেরকে জীবিত রাখব, নিশ্চয়ই আমরা তাদের উপরে ক্ষমতাবান। লক্ষণীয়, ফেরাউন এই নির্দেশ আগেও দিয়েছে। যখন মুসা আলাইহিসসালামের জন্ম হয়েছিল তার আগের বেশ কয়েক বছর ধরে সে সমস্ত পুত্র সন্তানদেরকে, নবজাতক পুত্র সন্তানদেরকে হত্যা করছিল বাড়ি বাড়ি গিয়ে। এখন নতুন করে সেই পুরনো আদেশটাই জারি করা হল। বনে ইসরায়েল এই জুলুম অত্যাচারের নির্যাতনে নিষ্পেষিত হয়ে তাদের মধ্যে একটি মানসিকতার প্রতিফলন আমরা দেখতে পাই, যেটা এই পরিস্থিতির কারণে তাদের ভেতর থেকে বের হয়ে আসলো। সমস্যা সৃষ্টি করেছে ফেরাউন, সে জুলুম করছে তার সহযোগীদেরকে নিয়ে, অথচ বনি ইসরায়েল তারা কাকে দোষারোপ করছিল? বনি ইসরায়েল সাইয়েদিনা মুসা আলাহিসাল্লামকে দোষারোপ করছিল। সুবহানাল্লাহ, বনি ইসরায়েল মুসা আলাহিসাল্লামকে দোষ দিয়ে বলল, আমরা অত্যাচারিত হয়েছি আমাদের কাছে তোমার আগমনের পূর্বে এবং আমাদের কাছে তোমার আসার পরেও। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নিপীড়নের মধ্যে থাকার কারণে তাদের মধ্যে বিশুদ্ধ দাস সুলভ মানসিকতা জন্ম লাভ করেছিল। ফেরাউনকে দোষারোপ করা নয়, বরং তারা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করছিল যে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য। তারা সেই মুসা আলাহিসাল্লামকে দোষারোপ করছে যে যত সমস্যা এরা শুধুমাত্র তোমার কারণে, তোমার আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তোমার আসার পরেও আমরা নির্যাতিত হচ্ছি। যারা আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনের জন্য, হকের জন্য কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে চান না, কষ্ট স্বীকার করতে চান না, কিন্তু এর যে ফলাফল, সুফল, সেটা তারা পেতে আগ্রহী, তাদের মধ্যে আমরা এই ধরনের মনমানসিকতা দেখতে পাই। ত্যাগ স্বীকার করব না, কিন্তু ত্যাগের বিনিময়ে যেই ভালো জিনিসটা পাওয়া যায় সেটা আমি পেতে ইচ্ছা করি। এই ধরনের মানসিকতার যে জাতি, তারা জাতিগতভাবে সবসময় অপমানিত হয়ে থাকেন। দিনের পথে তারা কখনো এগিয়ে আসেন না। তারা বিজয় চান, সাফল্য চান, পদমর্যাদা চান, কিন্তু এর বিনিময়ে কোনো ধরনের কষ্ট তারা সহ্য করতে রাজি নন। বর্তমান বাস্তবতায় আমরা দেখতে পাই মুসলিম উম্মাহ অনেকাংশে এই অপরাধেই অপরাধী। কেন আজ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই? কেন মুসলিম ভূমিগুলোতে কাফেরদের আইন প্রতিষ্ঠিত? কেন সেখানে জুলুমের রাজত্ব? কেন এই ভূমি খিলাফতের অধীনে নয়? আজকে আমরা এরকম লোক অনেক দেখতে পাবো যারা উম্মার এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোনো কিছুই করছেন না, কিন্তু কোনো সমস্যার জন্য সম্পূর্ণ উম্মাকে তারা দোষারোপ করছেন, যেন সেই ব্যক্তি একেবারে নিরীহ নিষ্পাপ ব্যক্তি। সে নিজের সমস্যা বাদ দিয়ে বাকি সবার সমালোচনা করে যাচ্ছে। কেন আজকে চেচনিয়ায় সমস্যা, কেন ইরাকে সমস্যা, কেন ফিলিস্তিনে সমস্যা, কাশ্মীরে কেন সমস্যা, আরাকানে কেন সমস্যা? যদি আমি মনে করি আমি এবং আপনিও এই সমস্যার একটা অংশ, তাহলে আমরা সমাধানের জন্য কাজ করতে শুরু করতে পারি। অপরদিকে যদি আমরা মনে করি যে কাশ্মীরের সমস্যা এটা শুধুমাত্র কাশ্মীরিদের ব্যাপার, চেচনিয়ার সমস্যা শুধুমাত্র চেচেনদের ব্যাপার, ফিলিস্তিনের সমস্যা তো শুধুমাত্র ওই এলাকার ফিলিস্তিনিদেরই সমস্যা, এভাবে যদি আমরা খণ্ড খণ্ডভাবে চিন্তা করি, তাহলে কখনোই আমরা নিজেদের করণীয় কোনো কিছু খুঁজে পাব না। এই পরিচয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে একটি পরিচয় চিনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মুসলিম উম্মাহ এক পরিচয়, ইসলাম গ্রহণকারী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ফিলিস্তিনি হিসেবে বিবেচনা করেন না, কাশ্মীরি হিসেবে বিবেচনা করছেন না, কিংবা চেচেন আরাকান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবেচনা করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ উম্মাকেই এক উম্মাহ হিসেবে বিচার করে থাকেন। কাজেই এই উম্মার কোনো একটা অংশ যখন সমস্যায় পতিত হয়, দুর্ভোগ নেমে আসে, এটা আমাদের সবার উপরেই পড়ে। আমাদের সবারই উচিত সেই দুর্ভোগ কষ্ট দূর করার জন্য সচেষ্ট হওয়া। আমরা সবাই কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর জন্য, বড় সমস্যা মুসলিম ভূমিতে রয়েছে তার জন্য কোনো না কোনোভাবে আমরা দায়ী, আমাদের নিষ্ক্রিয়তা দায়ী। কিন্তু বনে ইসরায়েল তার নিজেদের কোনো দায়িত্ব খুঁজে পাচ্ছিল না, বরং তারা মুসা আলাহিসাল্লামকেই সমস্ত অপরাধের, ফেরাউনের সমস্ত নির্যাতন এবং জুলুমের একমাত্র কারণ বলে মনে করতে শুরু করল, বরং তারা মুসা আলাহিসাল্লামকে দোষারোপ করতে শুরু করল। তারা বলল,
قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا
তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আমাদের কাছে আসার পরেও আমরা কষ্ট পাচ্ছি। মুসা আলাইহিস সালাম তিনি এই জবাব শুনে কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাম তিনি বললেন,
قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر
আশা করা যায় তোমাদের রব অচিরেই শত্রুকে ধ্বংস করে দিবেন এবং এই জমিনে তোমাদেরকে খিলাফত দান করবেন, তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করে দেবেন, এরপর তিনি দেখবেন তোমরা কেমন আমল করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদেরকে বিজয় দিবেন, শত্রুদেরকে ধ্বংস করে দেবেন এবং জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তোমাদের প্রতিষ্ঠা দান করবেন তাদের স্থলাভিষিক্ত করে, কিন্তু এর জন্য তোমাদেরকে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করতে হবে, কেননা এটাই হচ্ছে বিজয়ের স্বাভাবিক প্রক্রিয়া। এর আগের আয়াতে মুসা আলাইহিসাল্লাম তার কওমকে কি উপদেশ দিয়েছিলেন? মুসা আলাইহিসাল্লাম তার জাতিকে বলেছিলেন,
ক্বালা মুসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল-আকিবাতু লিল-মুত্তাকিন।
আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এই জমিন আল্লাহর, আল্লাহ তার বান্দাদের মধ্যে যা কি ইচ্ছা এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেন, আর চূড়ান্ত পরিণাম তো শুধুমাত্র মুত্তাকিদেরই জন্য। চূড়ান্ত পরিণাম ওয়াকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিদের জন্যই হচ্ছে চূড়ান্ত শুভ পরিণাম। একদিকে বনি ইসরায়েল যখন এই কষ্ট দুর্ভোগের মধ্যে পড়ার পর ফেরাউনের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা ফেরাউনকে রুখে দেওয়ার চেষ্টা না করে মুসা আলাইহিসাল্লামকে দোষারোপ করে যাচ্ছিল, স্বার্থপর মানসিকতা, সেই মানসিকতা ফুটে ওঠে আরেকজন ব্যক্তির মাধ্যমে, যে ব্যক্তি বনি ইসরায়েলের মধ্যে হওয়ার পরেও যোগ দিয়েছিল ফেরাউনের সাথে, সেই হচ্ছে কারুন। কারুনের কাহিনী, যে কোনো ধরনের দ্বন্দ্ব বা যুদ্ধ সংঘাতে আমরা এটা দেখতে পাই, যেমন আমরা দেখেছি মিশরীয় হওয়ার পরেও একদিকে সেই জাদুকর মুমিন ব্যক্তি আসিয়া, দাসী কিংবা তরুণেরা তারা মুসা আলাহিসাল্লামের দাওয়াতকে কবুল করে নিয়েছিলেন, অপরদিকে বনি ইসরায়েলি হওয়ার পরেও কারুনের মতো যারা ব্যক্তি কিংবা কারুন নিজে, সে যোগ দিয়েছিল ফেরাউনের পক্ষে, নিজের জাতির সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, কারুন বিশ্বাসঘাতকতা করেছে। অপরদিকে জাদুকর ব্যক্তি, মুমিন ব্যক্তি আসিয়া কিংবা তরুণেরা তারা হককে গ্রহণ করেছেন প্রয়োজনে নিজের জাতির লোকেদেরকে ত্যাগ করে। অপরদিকে বনি ইসরায়েলের হওয়ার পরেও সত্য যার ভাগ্যে জোটেনি, যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে কারুন, সে যোগ দিয়েছে অত্যাচারী জালিম ফেরাউনের পক্ষে। যখন একটা জাতি এলাকায় শত্রুরা কঠিন পরিস্থিতি সৃষ্টি করে, তখন অনেক ধরনের মানুষের আসল চেহারা বের হয়ে আসে। একদিকে বনি ইসরায়েল মুসা আলাহিসাল্লামকে দোষারোপ করছে, তোমার কারণে যত সমস্যা, আরেকদিকে কারুনের মতো লোকের বিশ্বাসঘাতকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
ইন্ন কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্ন মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ ইয ক্বাল লাহু কওমুহু লা তাফরাহ
কারণ ছিল মুসারি সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করল, বিদ্রোহ করল। ফাবাগা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন, ধনভাণ্ডার দিয়েছিলেন, এমনকি যেই ধন সম্পদের চাবি বহন করা বেশ কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। কারণ যে স্থানে তার ধন সম্পত্তি জমা করে রাখত, বর্তমানে যেভাবে ব্যাংকের ভল্টে মূল্যবান সম্পত্তি জমা রাখা হয়, ঠিক সেই রকম বিভিন্ন স্থানে কারণ নিজের ধন সম্পত্তিগুলোকে জমা করে রাখত, এবং এক একটি দরজার চাবি ছিল বেশ বড় এবং ভারী। সেটাই বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যেগুলোর চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টের বিষয় হয়ে যেত। কারণ তার এই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্য কিংবা তার নির্যাতিত জাতির কল্যাণের জন্য ব্যয় করেনি, সে এগুলোকে ব্যয় করেছে লোক দেখানোর জন্য, শো অফ করার জন্য, নিজেকে প্রদর্শন করার জন্য। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদেরকে ভালোবাসেন না, এবং তার উপদেশ দিয়ে বললেন আল্লাহ তোমাকে যা দান করেছেন এর মাধ্যমে তুমি আখিরাতের গৃহ, আখিরাতের ঘর, সেই চিরস্থায়ী বাসস্থান তার অনুসন্ধান করো, এবং এই দুনিয়া থেকেও তোমার অংশ তুমি ভুলে যেও না, তুমি অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করতে সচেষ্ট হইও না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। কারণকে তার সম্প্রদায়ের লোকেরা, বনী ইসরাইলের লোকেরা তার পরামর্শ দিয়ে বলছিল তুমি সম্পদ পেয়েছ, এটা তোমার নিজের কোনো কৃতিত্ব নয়, এই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ, কাজেই এটাকে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের কাজে ব্যয় করো, আখিরাতের গৃহ অনুসন্ধান করো, এই দুনিয়া থেকেও তোমার অংশ তুমি ভুলে যেও না। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদ দেওয়ার মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছেন, সেভাবে তুমিও মানুষের প্রতি অনুগ্রহ করো কল্যাণমূলক কাজে এই সম্পদকে ব্যয় করে। জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। কারণ সেই নিয়ামতকে অস্বীকার করলো, কুফুরি করলো, সে বলল এই ধন সম্পত্তি এটা আমি আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। কারণ এই উক্তির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ
شيكي জানেনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যারা শক্তিতে তার চেয়েও প্রবল ছিল, ধন সম্পদে তার থেকেও বেশি প্রাচুর্যশীল ছিল। পাপীদেরকে তাদের পাপ কর্ম সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যেভাবে বিভিন্ন জালিম সম্প্রদায়কে, কাফের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন যখন তাদের শক্তি ধন সম্পত্তি কোনো কাজেই আসেনি, সেই পাপীদের উপরে যখন আজাব চলে আসে তাদেরকে তাদের কাছ থেকে কোনো কৈফিয়তও জানতে চাওয়া হবে না, তারা আজাবে পাকড়াও হবে। এমনই একটি দিনের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, এরপর কারুন জাকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল। যারা দুনিয়ার জীবন কামনা করত তারা বলতে লাগলো, হায় আফসোস, কারুন যা পেয়েছে আমাদেরকেও যদি তা দেওয়া হতো, নিশ্চয়ই সে কতই না ভাগ্যবান, নিশ্চয়ই সে বড় ভাগ্যবান। দুনিয়াবি লোকেরা কারুনের এই ধন সম্পত্তির প্রদর্শনী দেখে তারা লোভ করতে শুরু করলো এবং বলতে শুরু করলো, কারুন যা পেয়েছে যদি আমাদেরকেও তা দেওয়া হতো। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল অর্থাৎ ইমানদার ব্যক্তিরা, তারা বললেন তোমাদেরকে ধিক্কার, যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সওয়াবই যথেষ্ট, এটা তারাই পায় যারা সবরকারী। সুবহানাল্লাহ, ইমানদার ব্যক্তিদের এই মানসিকতা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো কারুনের এই ঘটনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে ফেরাউন যখন তার জাতিকে বিভ্রান্ত করেছিল তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সে দুইটি বিষয়কে উল্লেখ করার মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল। একটি বিষয় ছিল তার শক্তির বড়াই, সামরিক বিজয়, শক্তিতে সে প্রবল। দ্বিতীয় বিষয়টি ছিল তার ধন সম্পত্তির প্রাচুর্যতা। মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল উভয়ই দরিদ্রতার মধ্যে রয়েছেন, তাদের কোনো বিশাল ধন সম্পত্তির ভাণ্ডার নেই। এই দুইটি বিষয় দিয়ে ফেরাউন মানুষকে বিভ্রান্ত করে রেখেছিল। এবং বনি ইসরাইলদের মধ্যে যারা ফেরাউনের পক্ষে যোগ দিয়েছে, যেমন কারণ, সে প্রচুর ধন সম্পত্তি লাভ করেছে। কাজে এই ধন সম্পত্তির দিকে আকৃষ্ট হয়ে কিছু মানুষ যখন বলতে শুরু করলো, হায় আফসোস, কারণ যা পেয়েছে আমরাও যদি তা পেতাম সে কতই না ভাগ্যবান, সম্পত্তি দিয়ে তারা মানুষের সফলতা ব্যর্থতাকে যাচাই করছে। অপরদিকে যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলছিলেন তোমাদের জন্য ধিক্কার, আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য, এবং এটা তো তারাই পাবে যারা সবর করে তারা ধৈর্য ধারণ করবে। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিম কিংবা কাফের উভয়কে ধন সম্পত্তি এগুলো দিতে পারেন, কিন্তু দিনের প্রতি ভালোবাসা, দিনের জ্ঞান, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দিবেন যারা ইমানদার, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং আখিরাতে এই মুমিন ব্যক্তিরা তাদের পাওনা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। এই জন্য আমাদের প্রয়োজন সবর করা, দুনিয়ার জীবন শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আখিরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ প্রতিদান এবং তার থেকেও বেশি দিয়ে দিবেন। ইমানদার ব্যক্তিরা বলছেন, তোমরা সম্পদের লোভ করছো, এর থেকে আল্লাহর দেওয়া সওয়াবই উৎকৃষ্ট এবং এটা তারাই পাবে যারা এর জন্য সবর করতে পারবে। সম্পদের এই প্রদর্শনী দেখিয়ে যখন কারুন তার সম্প্রদায়ের দুনিয়াবি লোকেদের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই রকম একটি মুহূর্তে কি ঘটনা ঘটল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআহ ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন।
অতঃপর আমি কারুনকে এবং তার প্রাসাদকে, সুবহানাল্লাহ, কারুন তার সম্পত্তি সহ এমনকি তার প্রাসাদ সহকারে, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, মাটির গর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না, এমন কোন শক্তি ছিল না যারা তাকে সাহায্য করতে পারত, এমনকি সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। সুবহানাল্লাহ, এক বাস্তবতা আল্লাহ সুবহানাল্লাহ সেই জাতির লোকেদের সামনে, বনী ইসরাইলদের সামনে দেখিয়ে দিলেন, যারা বিভ্রান্ত হয়েছিল ফেরাউনের শক্তির বড়াই দেখিয়ে, ফেরাউনের শক্তির বড়াইয়ের কারণে, ধনভাণ্ডারের প্রাচুর্যতার কারণে, তাদের সামনে বাস্তবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দেখিয়ে দিলেন যে এই ধন সম্পত্তি এটা কোনো ব্যক্তির প্রতি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অনুগ্রহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পথে থাকা কোনো ব্যক্তিকেও দিতে পারেন, বাতিলের পক্ষে থাকা কোনো ব্যক্তিকেও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পত্তি দিতে পারেন। ধন সম্পত্তি দিয়ে হক বা বাতিল বিচার করা যায় না। কারণ এই সম্পত্তির বড়াই করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রাসাদ সহকারে মাটির গর্ভে বিলীন করে দিলেন, তার এই সম্পত্তি কোনো কাজেই আসলো না, এমনকি সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলেছেন,
وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أن من الله علينا لخسف بنا
গতকাল যারা তার মতো হওয়ার লোভ করেছিল, তারা সকালবেলায় বলতে লাগল, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিককে বর্ধিত করেন এবং হ্রাস করেন, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন, কাফেররা কখনোই সফল কাম হবে না। কারুনের এই ঘটনার মাধ্যমে তাদের মধ্যে সঠিক অনুধাবন ক্ষমতা তৈরি হল। সুতরাং কারুনের ঘটনা থেকে যখন তার ধন সম্পত্তি কোনো কাজেই আসল না, এই দৃশ্যটা তাদের জন্য ছিল এক স্মরণিকা, সতর্কবার্তা। অর্থাৎ এর মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে ধন সম্পত্তির কারণে আমরা যেন বিভ্রান্ত না হই। ধন সম্পত্তির আধিক্য দিয়ে কখনো সত্য বা হককে বিচার করা যায় না। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউকে ইচ্ছা দিতে পারেন, মুসলিম কিংবা কাফির, কিন্তু দিন, দিনের জ্ঞান, দিনের পথে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই দিবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কারুনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসার মাধ্যমে শেষের শুরু হয়ে গেল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিস্থিতি থেকে এমন কিছু ঘটনা ঘটানো শুরু করলেন যেখানে ফেরাউনের সামরিক শক্তি আর কোনো কাজে আসবে না। একদিকে ফেরাউন যেভাবে বনী ইসরাঈলদেরকে অত্যাচার নিপীড়ন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেগুলোর জবাব দেওয়া শুরু করলেন সম্পূর্ণ মিশরবাসীর উপরে বিভিন্ন আযাব প্রেরণ করার মাধ্যমে। একই সাথে এগুলো ছিল আযাব, ঠিক তেমনিভাবে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন, আয়াত, যেগুলো নিয়ে চিন্তা করলে তারা ঈমান আনতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বিভিন্ন আয়াত বা নিদর্শন দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, যে দুইটি সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সেই দুইটি নিদর্শন ছিল, আয়াত ছিল মূসা আলাইহিস সালামের হাতের লাঠি এবং তার হাত থেকে উজ্জ্বল আলো বের হওয়া। মূসা আলাইহিস সালামকে সর্বমোট 9টি নিদর্শন দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে কয়েক বছরের অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। সুতরাং আরও দুইটি নিদর্শনের কথা আমরা এই আয়াত থেকে দেখতে পাচ্ছি। সেই দুইটি হচ্ছে অনাবৃষ্টি এবং খাদ্যের অভাব, ফল ফসলাদির অভাব। তাহলে মোট 4টি নিদর্শন হচ্ছে। এবং পরবর্তী একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে 5টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত বা নিদর্শনগুলো পাঠাচ্ছিলেন প্রত্যেক পরবর্তী নিদর্শন পূর্ববর্তী নিদর্শনের থেকে বড় এবং প্রভাবশালী ছিল, আরো বড় আকারের শক্তিশালী নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছিলেন। কেন পাঠাচ্ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেন তারা উপদেশ গ্রহণ করে, যেন তারা সঠিক পথে ফিরে আসতে পারে। মূসা আলাইহিস সালামের হাতের লাঠি তাদের ঈমান আনার জন্য যথেষ্ট ছিল না, মূসা আলাইহিস সালামের হাত থেকে উজ্জ্বল আলো বের হলো এটাও তাদের জন্য যথেষ্ট ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনাবৃষ্টি দিলেন, কয়েক বছর কোনো বৃষ্টি হলো না, কোনো ফল ফসল উৎপন্ন হলো না, এরপরও তারা হকের দিকে ফিরে আসছিল না। আল হাসান তিনি বলেন অনাবৃষ্টি এবং ফল ফসলাদির ক্ষতি এই দুইটি মূলত একই নিদর্শন। তিনি সমুদ্র দ্বিখণ্ডিত হওয়াকে চতুর্থ নিদর্শন হিসেবে ধরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি তাহলে বাকি থাকছে আর পাঁচটি নিদর্শন। যখন এই দুটি বিশেষ নিদর্শন প্রকাশ পেল, অনাবৃষ্টি হচ্ছে, কোনো ফল ফসল উৎপন্ন হচ্ছে না, এবং এই আজাব কাদের উপরে আসছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফেরাউনের অনুসারীদের উপরে। ফলে ফেরাউন এবং তার অনুসারীরা তারা মূসা আলাইহিস সালামের কাছে আসতে বাধ্য হল। তারা এসে বলল, দয়া করে তোমার রবের কাছে দোয়া করো যেন তিনি আমাদের কাছ থেকে এই অনাবৃষ্টি এবং এই সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন। তারা মূসা আলাইহিস সালামের কাছে প্রতিনিধি দল পাঠাল যেন মূসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এই আজাবকে উঠিয়ে নিলেন, বৃষ্টি দিলেন, ফল ফসল আদি উৎপন্ন হল। কিন্তু যখনই তাদের উপর থেকে এই কষ্টের অবস্থা চলে গেল, তখনই ফেরাউন এবং তার বাহিনী মূসা আলাইহিস সালামের সাথে করা ওয়াদা ভঙ্গ করল, এবং একবার বা দুইবার নয়, ক্রমাগত পাঁচবার তারা এই কাজ করল। পঞ্চম নিদর্শন হিসেবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাঠিয়েছিলেন একটি বন্যাকে। পঞ্চম নিদর্শন ছিল বন্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদের পানি দিয়ে মিশরকে প্লাবিত করে দিলেন, বন্যা সৃষ্টি করলেন। বন্যার ফলে ফসলের জমিতে পানি জমে থাকত, কিছুতেই এই পানি নেমে যাচ্ছিল না, ফলে মিশরবাসীরা তারা জমিতে চাষাবাদ করতে পারছিল না, এবং এটা খুবই লম্বা দীর্ঘস্থায়ী একটা বন্যা ছিল। মূলত এটি ছিল তাদের উপর একটি শাস্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন,
وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ لَئِن كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ।
যখন তাদের উপরে আজাব চলে আসলো, তখন তারা বলল, হে মূসা, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো, তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সেটা অনুসারে, যদি তুমি আমাদের উপর থেকে আজাবকে সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ঈমান আনব এবং অবশ্যই তোমার সাথে বনী ইসরায়েলকেও পাঠিয়ে দেব। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে ফিরে এসে কোন দুইটি বিষয় উল্লেখ করেছিলেন? যে দুইটি বিষয়ের শর্ত এখন তারাই মূসা আলাইহিস সালামকে দিচ্ছে। মূসা আলাইহিস সালাম যে দুটি বিষয় চেয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে, প্রথমত ফেরাউন এবং তার অনুসারীরা মিশরবাসীরা যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে, এবং দুই নম্বর, যারা মুসলিম জাতি বনী ইসরাইল তাদেরকে যেন অত্যাচার নিপীড়ন না করে তাদেরকে যেন মূসা আলাইহিস সালাম নিয়ে চলে যেতে পারেন, চলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ফেরাউন এবারে সেই দুটি প্রস্তাবকে মেনে নিচ্ছে, যখন এই বন্যা দীর্ঘস্থায়ী, কিছুতেই নেমে যাচ্ছে না পানি। তারা বলল, আমরা ঈমান আনব এবং বনী ইসরাইলদেরকে ছেড়ে দেব। ফেরাউন কেন এই কথা বলছিল? ফেরাউন এই কথা বলছে কারণ তার রাজত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি মূসা আলাইহিস সালামের কাছ থেকে সে কোনো সাহায্য না পায় তার এই মিশরের রাজত্ব নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো ফল ফসল উৎপন্ন হচ্ছে না। ফেরাউন নিজের স্বার্থের কথা চিন্তা করছিল এবং এ কারণেই সে মূসা আলাইহিস সালামের কাছে প্রতিনিধি দল প্রেরণ করেছে, ওয়াদা বাস্তবায়ন করবে বলে মিথ্যা আশ্বাস দিয়েছে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে নামিয়ে দিলেন, আবারও তারা চাষাবাদ শুরু করল। কিন্তু যখনই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলো, আবার তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করল এবং বনী ইসরায়েলকে মুক্তি দেওয়া দূরে থাকুক, তারা তাদের কুফরির উপরেই অটল থাকলো, ঈমান আনল না। পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ নিদর্শন তাদের উপরে পাঠালেন, পঙ্গপালের এক ঝাঁক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে প্রেরণ করলেন। মেঘের মতো পঙ্গপালের এক ঝাঁক, এত বেশি সংখ্যায় পঙ্গপাল এসেছিল, এত বেশি সংখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পঙ্গপাল প্রেরণ করেছিলেন যেগুলো মেঘের মতো সূর্যকে ঢেকে ফেলত, এবং যখনই এই পঙ্গপালের একটি ঝাঁক কোন এলাকার মধ্য দিয়ে যেত তাদের গাছপালা ফল ফসলাদি গাছের পাতা ফল সবকিছু খেয়ে নিঃশেষ করে ফেলত, এমনকি গাছ লতাপাতা খেয়ে শেষ হওয়ার পর তাদের বাড়িঘরে সেই পঙ্গপালগুলো ঢুকে পড়ত, কাঠের আসবাবপত্রগুলো খেয়ে শেষ করে ফেলত। আল্লাহর পক্ষ থেকে একটা অলৌকিক নিদর্শন আজাব হিসেবে পঙ্গপালের এই বিশাল বাহিনী সম্পূর্ণ মিশরকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল। আবারও তারা ব্যস্ত হয়ে মূসা আলাইহিসসালামের কাছে ছুটে আসলো, আরজ করল যেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন তাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করার জন্য। ওয়াদা করল তারা ইমান আনবে, বনি ইসরায়েলকে মুক্তি দেবে। মূসা আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করলেন। আবারও তারা বিপদ থেকে মুক্ত হওয়ার সাথে সাথে তাদের ওয়াদাকে ভঙ্গ করল, বিশ্বাসঘাতকতা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া ক্বালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারনা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন।
আর তারা বলল, তুমি আমাদেরকে জাদু করার জন্য যে কোনো নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তোমার প্রতি ইমান আনব না। সুবহানাল্লাহ, যখন তারা বিপদে পড়ছিল তারা এসে বলছে আমরা ইমান আনবো এবং বনি ইসরায়েলকেও ছেড়ে দেব, যখন বিপদ চলে যাচ্ছে তখন তারা বলছে এগুলো তো জাদু, তুমি আমাদেরকে জাদু করার জন্য যে নিদর্শন আমাদের কাছে নিয়ে আসো না কেন, আমরা তো তার প্রতি ইমান আনব না। বিপদ চলে যাওয়ার পরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, আর এরা সকল আয়াত দেখলেও তাতে ইমান আনবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আরেকটি নিদর্শন পাঠালেন, সপ্তম নিদর্শন উকুন। আমরা জানি উকুন মানুষের দেহ থেকে রক্ত শুষে নেয়, কামড় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এই উকুনের এক বিশাল ঝাঁক প্রেরণ করলেন, অসংখ্য উকুন তাদের উপরে পাঠিয়ে দিলেন। তাদের কাপড় চোপড়, পোশাক আশাক, বিছানা, বালিশ সমস্ত জায়গায় উকুনের অত্যাচার শুরু হলো, ফলে এক করুণ অসহনীয় পরিস্থিতির উদ্ভব হলো। তারা অতিষ্ঠ হয়ে উঠল, কে পারবে তাদেরকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো কিছুকে, যে কোনো জীব, জড়, প্রাণী, কীটপতঙ্গ, যে কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন, কারণ এই সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগত, শুধু একমাত্র অবাধ্য কিছু মানুষ এবং কিছু জিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি উকুনের মাধ্যমে সেই অবাধ্য মানুষদেরকে শায়েস্তা করছিলেন। অসহনীয় পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তারা মূসা আলাইহিস সালামের কাছে গেল। আবারও সেই আগের কথা, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি উঠিয়ে নিলেন। আবারও তারা ওয়াদাকে ভঙ্গ করল। কিভাবে তারা বারবার একের পর এক কুফরি করে যাচ্ছিল, সুবহানাল্লাহ। অষ্টম নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে পাঠালেন ব্যাঙের বাহিনী। তাদের মধ্যে কোনো ব্যক্তি হয়তো কোনো একটি কাপড় পরতে গেল, দেখলো যে সেখান থেকে একটা লাফ দিয়ে ব্যাঙ বের হয়ে আসছে। কেউ হয়তো খাওয়ার জন্য মুখ খুলল, অমনি তার মুখের মধ্যে ব্যাঙ ঢুকে গেল। তাফসীরের কিতাবগুলোতে আমরা দেখতে পাই সমস্ত স্থানে এই ব্যাঙ ছড়িয়ে পড়েছিল, কারো খাবারের পাত্রে, বিছানায়, কোনো একটা পাতিলের ঢাকনা আপনি খুললেন সেখান থেকে একটা ব্যাঙ লাফ দিয়ে বের হয়ে আসলো। চারদিকে এই ব্যাঙের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শাস্তি দিচ্ছিলেন। তারা অতিষ্ঠ হয়ে মূসা আলাইহিসসালামের কাছে এসে অনুরোধ করল, মূসা আলাইহিসসালাম যেন দোয়া করেন। মূসা আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে এই বিপদ থেকে উঠিয়ে নিলেন। কিন্তু এবারেও তারা সেই একই কাজ করল, ওয়াদাকে ভঙ্গ করল। নবম নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, যেটাকে বলা হয় থাকে রক্ত। আরেকটি নিদর্শন পাঠানো হলো, এই নিদর্শনটি হচ্ছে রক্ত। আল্লাহু আলাম এই নিদর্শনের স্বরূপ কেমন ছিল, কিন্তু কিছু কিছু মুফাসসিরগণ তারা বলেছেন ফেরাউনের লোকেরা হয়তো নীলনদ থেকে পানি উঠিয়ে, নীলনদ থেকে খাওয়ার জন্য পানি নিয়ে আসত, কিন্তু সেই পানি বাড়িতে পৌঁছানোর আগেই জমাট বেঁধে যেত, রং পরিবর্তিত হয়ে যেত এবং দেখা যেত একসময় সেটা রক্তে পরিণত হয়েছে। কিভাবে আপনি রক্ত পান করতে পারেন? কুয়ো থেকে তার পানি তুলত, একই ঘটনা, পানি পান করার আগেই সেটা পরিণত হয়ে যেত জমাট বাঁধা রক্তে। এমনকি যখন তারা বনি ইসরাইলীদের লোকেরা নীল নদের যে স্থান থেকে, যে ঘাট থেকে পানি নেয় কিংবা যে কুয়া থেকে পানি তুলে সেখান থেকে পানি সংগ্রহ করতে গেল, সেখানেও ফেরাউন এবং তার অনুসারীদের জন্য সেই পানি পরিণত হয়ে যেত রক্তে। পানি ছাড়া আপনি খুব বেশি দিন টিকে থাকতে পারবেন না, খাদ্য ছাড়া অনেক দিন টিকে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া 3 দিন বা এর বেশি আসলে খুব বেশি সময় টিকে থাকা সম্ভব নয়। বাঁচতে হলে পানি আপনাদের প্রয়োজন, বাঁচতে হলে পানি অবশ্যই আমাদের প্রয়োজন। সুতরাং তারা মূসা আলাইহিসসালামের কাছে আবারও গেল, মূসা আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবারও তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিলেন। কিন্তু তারা জানত না এটাই হচ্ছে তাদের জন্য সর্বশেষ সুযোগ, শেষ নিদর্শন। সময় ঘনিয়ে এল, মূসা আলাইহিসসালাম বুঝতে পারছিলেন ফেরাউনের সাথে চূড়ান্ত বোঝাপড়ার সময় চলে এসেছে। ফেরাউনকে সকল মুজিজা দেখানো হয়েছে, প্রমাণ উপস্থাপন করা হয়েছে, এরপরও ফেরাউন তার কুফরির উপরেই অটল ছিল। বনি ইসরায়েলের জন্য পরিস্থিতি দিনের পরে দিন কঠিনতর করে তুলছে ফেরাউন, অত্যাচার নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া ক্বালা মূসা ইয়া ক্বাওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন।
মূসা আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে বিশ্বাস করে থাকো, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তবে তার উপরেই তোমরা ভরসা করো, নির্ভর করো, যদি তোমরা মুসলিম হও। মূসা আলাইহিসসালাম তিনি জানতেন হকের এই পথ কষ্ট স্বীকারের পথ, ক্লান্তির পথ, যে পথে ত্যাগ স্বীকার করতে হয়, যে পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছার জন্য চাই আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা। মূসা আলাইহিসসালাম এই জন্যই তাদেরকে বলছেন, তোমরা যদি মুসলিম হয়ে থাকো, যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো, তবে তোমরা আল্লাহর উপরে ভরসা করো। বনে ইসরায়েল জাতি তারা জবাবে বলল, তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করেছি, হে আমাদের রব, আমাদের উপর এই জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না এবং আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে। বনি ইসরাইল জাতি তারা বলল,
ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিয যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন।
ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিয যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বনী ইসরায়েল তারা বলল, আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম, হে আমাদের রব, আমাদের উপর এই জালেম কওমের শক্তি পরীক্ষা করো না, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিকাওমিজ জালিমিন, এবং আমাদের উপরে অনুগ্রহ করো, অনুগ্রহ করে ছাড়িয়ে নাও এই কাফেরদের কবল থেকে। প্রথম আয়াতে বলা হয়েছে লা তাজআলনা ফিতনা, এই আয়াতের অর্থ কি? মুফাসসিরিনগণ এই কথার ব্যাখ্যা দিয়েছেন, এর একটা অর্থ হচ্ছে কুফফাররা যেন সেই পরিমাণ শক্তিশালী না হয় যেন তারা মুসলিমদের দিনের জন্য, ইমানের জন্য ফিতনার কারণ হয়ে যায়, অর্থাৎ তাদের অত্যাচারের কারণে যেন কোনো মুসলিমকে ইসলাম ত্যাগ করতে না হয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনের ব্যাপারে দৃঢ়তা এবং সবরের জন্য দোয়া করা হয়েছে। আরেকটি অর্থ হচ্ছে মুসলিমরা যেন কাফেরদের কুফর বা অবিশ্বাসের কারণ না হয়ে যায়, কারণ যখন মুসলিমদেরকে দুর্বল এবং হতদরিদ্র অবস্থায় তারা দেখতে পায়, তাদের এই শক্তিহীন অবস্থা এবং দাসত্বের অবস্থা দেখে কুফফাররা, তারা যেন ইসলাম থেকে বিমুখ না হয়ে যায়। এবং দুয়ার পরবর্তী অংশ হচ্ছে ওনাজ্জাইনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আমাদের রব, তোমার রহমতের মাধ্যমে, করুণার মাধ্যমে আমাদেরকে উদ্ধার করো এই কাফেরদের কবল থেকে। মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গাইডলাইন পাচ্ছিলেন, ওহী প্রাপ্ত হচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করছেন, তুমি বনী ইসরায়েলের বসতি ঘরগুলোকে চিহ্নিত করে রাখো। সুতরাং আমরা বুঝতে পারছি এটা একটা বিশেষ কাজের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। কিভাবে সেই চিহ্ন দেওয়া হয়েছিল আল্লাহ আলাম, হতে পারে সেটা কোনো বিশেষ সংকেত, কোড, সংখ্যা কিংবা কোনো পতাকার মাধ্যমে, যে কোনো কিছু হতে পারে। তাফসিরে এই আদেশের বিভিন্ন ব্যাখ্যা এসেছে, তবে সার কথা একটাই, তাদের বসতি চিহ্নিত হয়ে গেল। কুরআনে এসেছে বলেছেন, আর আমি নির্দেশ পাঠালাম মূসা এবং তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের জাতির জন্য মিশরের মাটিতে, মিশরের জমিনে বসতি স্থাপন করো, বাসগৃহ নির্মাণ করো, তোমাদের ঘরগুলোকে তোমরা বানাবে কেবলামুখী করে, সালাত কায়েম করো এবং যারা ইমানদার তাদেরকে সুসংবাদ প্রদান করো। বেশ কয়েকটি নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, যা দেওয়া হয়েছিল মূসা আলাইহিসসালামের এবং যা দেওয়া হয়েছিল মূসা আলাইহিসসালাম এবং তার জাতির উপরে। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন বনী ইসরায়েলের জন্য বাসগৃহ নির্মাণ করার, বসতি নির্মাণ। দ্বিতীয় আদেশটি খুব গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে ঘরগুলোকে বানাবে কিবলামুখী করে, অর্থাৎ ঘরগুলোকে মসজিদে রূপান্তরিত করো, যেখানে সালাত আদায় করা হয়, সিজদা করা হয়। মসজিদ শব্দটি এসেছে সুজুদ শব্দ থেকে, এর অর্থ যে স্থানে প্রচুর সিজদা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে আদেশ করেছেন যেন তারা তাদের ঘরগুলোকে তাদের সিজদার স্থান, প্রার্থনা স্থলে পরিণত করে, মসজিদে পরিণত করে এবং সেখানে তারা সালাত কায়েম করে। বনী ইসরায়েলের উপরে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তারা অত্যাচার এবং নির্যাতন থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করছে। এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি আদেশ দিলেন তার মধ্যে একটি আদেশ হচ্ছে সালাত কায়েম করো। এর কারণ যে দুর্যোগ এবং ঘনঘটা সামনে আসছে তার থেকে মুক্তির জন্য সালাত হচ্ছে তোমাদের পথেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই যখনই তিনি কোনো বিপদ বা কোনো সমস্যায় পড়তেন, চিন্তিত হতেন, তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে আদেশ করেছেন, তোমরা প্রস্তুত হয়ে যাও, সালাতের জন্য দাঁড়িয়ে যাও, নিজেদের বাসগৃহগুলোকে সুজুদের কেন্দ্র বানিয়ে দাও, সালাত কায়েম করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, অবাশিরিল মুমিনিন, ইমানদারদেরকে আপনি বিজয়ের সুসংবাদ খোশখবর প্রদান করুন। বনী ইসরায়েল জাতি দোয়া করল, এবারে সেই জাতির উপরে যিনি দায়িত্বশীল মূসা আলাইহিস সালাম, তার দোয়ার সময় এসেছে, তার দোয়ার পালা। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন ফেরাউনের বিরুদ্ধে। মূসা আলাইহিস সালাম তাকে পাঠানো হয়েছিল ফেরাউন যেন ইমান আনে, ফেরাউনের লোক লস্কর যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ইমান আনে। মূসা আলাইহিস সালাম তার এই দায়িত্ব যথাসম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা তিনি করেছেন, কিন্তু এরপরও ফেরাউন এবং তার লোক লস্কর তারা কুফুরি এবং তাদের অহংকারের উপরই অটল ছিল। ফলে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে দোয়া করলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে নম্র আচরণ করেছেন, তার সামনে 9টি মুজিজাকে উপস্থাপন করেছেন, তাকে উপদেশ দিয়েছেন, বুঝিয়েছেন, ভীতি প্রদর্শন করেছেন, সংশোধনের চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। ফেরাউন তার কুফরির উপরেই অটল ছিল, কাজেই সবকিছুর পর মূসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে দোয়া করলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করে বললেন,
ওয়াকালা মূসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউন ওয়া মালাহু জিনাতা ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রাব্বানা লিইয়ুযিল্লু আন সাবিলিক رَبَّنَا طَمِّسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوْا الْعَذَابَ الْأَلِيمَ
হে আমাদের রব, নিশ্চয় আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে, তার আলমালাদেরকে এই দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য এবং ধন দৌলত প্রদান করেছেন। হে আমাদের রব, এগুলো দিয়ে তারা আপনার রাস্তা থেকে, দিনের পথ থেকে মানুষদেরকে সরিয়ে রাখে, পথভ্রষ্ট করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই শোভা সৌন্দর্য ধন দৌলত প্রদান করেছেন এগুলোকে তারা খরচ করে মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখার জন্য। মূসা আলাইহিস সালাম দোয়া করে বললেন, হে আমাদের রব, বিনষ্ট করে দাও তাদের ধন সম্পত্তি, কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ের উপরে, যেন তারা বিশ্বাস না করে যতক্ষণ পর্যন্ত তারা মর্মান্তিক শাস্তি প্রত্যক্ষ করে। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, আপনি ফেরাউন এবং তার নেতাদেরকে যে সম্পত্তি দিয়েছেন এগুলো ব্যবহার করে তারা মানুষদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে রাখছে। রব্বানা ইউদিল্লু আন সাবিলিক, যে সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে দিয়েছেন সেই সম্পদ আল্লাহর দিনের বিরুদ্ধে খরচ করা হচ্ছে। এরপর মূসা আলাইহিস দোয়া করলেন, হে আমাদের রব, তুমি তাদের সম্পত্তিকে ধ্বংস করে দাও, যে সম্পদ তারা তোমার দিনের বিরুদ্ধে খরচ করে, যে সম্পদ দিয়ে তারা তোমার পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে, সেই সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। মূসা আলাইহিস আরো বললেন, কাঠিন্য এনে দাও তাদের হৃদয়ে, যতক্ষণ না তারা কঠিন আযাব প্রত্যক্ষ করে, যেন তারা তার আগে ঈমান আনতে না পারে। মূসা আলাইহিস আল্লাহর রাসূল, তিনি দোয়া করছেন ফেরাউন যেন আর কখনো ঈমান আনতে না পারে, যেন তার উপরে আযাব চলে আসে। সাধারণত আমরা হিদায়াতের জন্য দোয়া করি, কিন্তু মূসা আলাইহিস দোয়া করছেন তার বিপরীত। তিনি চাচ্ছেন ফেরাউন যেন কাফের হিসেবে মৃত্যুবরণ করে, আযাব আসার আগে যেন সে ঈমান আনতে না পারে। অন্য কথায়, যখন চূড়ান্ত আযাব মর্মান্তিক শাস্তি চলে আসবে, মৃত্যু ফেরেশতা মালাকুল মাউত চলে আসবে, সেই সময়ে ঈমান আনার আর কোনো সুযোগ নেই, ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে। এর আগে যেন ফেরাউন ঈমান আনতে না পারে, অর্থাৎ কাফের হিসেবে যেন তার মৃত্যু হয়। লক্ষণীয়, মূসা আলাইহিস সালাম তার নবুয়াতের মিশনের প্রথম বছরে কিংবা দ্বিতীয় বছরে এই দোয়া করেননি, দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যখন বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পরিস্থিতি, তখন তিনি ফেরাউনের বিরুদ্ধে এই দোয়া করেছেন। তিনি দেখলেন ফেরাউন নিজে সে ইসলাম তো গ্রহণ করছেই না, বরং সে এবং তার সভাসদ এরা হচ্ছে মানুষদের ইসলাম গ্রহণের পথে এক বিরাট বাধা। কাজেই ফেরাউনের ধ্বংসের মধ্যে রয়েছে কল্যাণ এবং মাসলাহা। মূসা আলাইহিস্লাম এবং নূহ আলাইহিস্লাম, এই দুজন সম্মানিত রাসুল, তারা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন দুজন রাসুল যাদেরকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তারা হচ্ছেন কঠোর। কাদের প্রতি? কুফফারদের প্রতি। এবং নরম স্বভাবের বলে অভিহিত করা হয়েছে অন্য দুইজন নবীকে, ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ তারা সবসময় আরও একটা সুযোগ দিতে চাইতেন। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তুলনা করেছেন ঈসা এবং ইব্রাহিম আলাইহিসাল্লামের সাথে, এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে তুলনা করেছেন মূসা এবং নূহ আলাইহিসাল্লামের সাথে। মূসা আলাইহিসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন এবং দোয়ার জবাবে বললেন, তোমাদের দুইজনের দোয়া কবুল করা হল। প্রশ্ন হতে পারে যে মূসা আলাইহিসাল্লাম শুধুমাত্র একাই দোয়া করেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের দুইজনের দোয়া, উভয়ের দোয়া কবুল করা হল। মুফাসসিরিনগণ তারা ব্যাখ্যা বলেছেন, যখন মূসা আলাইহিসাল্লাম দোয়া করছিলেন, হারুন আলাইহিসাল্লাম তার ভাই তিনিও ছিলেন নবী, তিনি সেই দোয়াতে সায় দিচ্ছিলেন এবং বলছিলেন আমিন আমিন, হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ গ্রহণ করো। যেমন আমরা দেখতে পাই সালাতে সূরা ফাতিহা যখন পাঠ করা হয়, মুসল্লিরা তারা বলে থাকেন আমিন, কারণ সূরা ফাতিহার মধ্যে আমরা দেখতে পাই একটি দোয়া রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব তুমি আমাদেরকে সঠিক পথে চালিত করো। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসাল্লামকে আদেশ করলেন, আর মূসাকে প্রত্যাদেশ দিয়েছিলাম, ওহী নাজিল করেছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের মধ্যে তুমি রওনা হয়ে যাও, বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পিছু ধাওয়া করা হবে, হিজরত করা মিশর থেকে পূর্ব দিকে। এই আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে পরিষ্কার হলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে বনী ইসরায়েলের ঘরগুলোকে চিহ্নিত করে রাখার আদেশ দিয়েছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোনো মুহূর্তে বনী ইসরায়েলকে মিশর ছেড়ে যাওয়ার আদেশ দেবেন, কাজেই এর আগেই তাদেরকে প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে, যেন মুহূর্তের মধ্যে তারা সেই আদেশ পাওয়া মাত্র মিশর থেকে সবাই একত্রে বের হয়ে যেতে পারে। মূসা আলাইহিসাল্লাম আগেই চিহ্নিত করে রেখেছিলেন, তিনি সংবাদ জানিয়ে দিলেন আজকে রাতের মধ্যেই মিশর ছেড়ে তাদেরকে বের হয়ে যেতে হবে, ফেরাউনের অগোচরেই এই কাজ করতে হবে, কারণ ফেরাউন কখনোই চাইবে না যে জাতিকে সে দাস গোলাম বানিয়ে রেখেছে তারা এমনিতেই চলে যাক। মূসা আলাইহিসাল্লাম ফেরাউনকে প্রথম সাক্ষাতেই বলেছিলেন যে বনী ইসরায়েলকে অত্যাচার করো না, তাদেরকে ছেড়ে দাও, কিন্তু ফেরাউন কখনোই সেটা চাইবে না। আল্লাহর নির্দেশ মোতাবেক তারা রাতের বেলা সম্পূর্ণ বনী ইসরায়েল জাতি বের হয়ে পড়লেন। তারা সংখ্যায় কতজন ছিলেন এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোনো বর্ণনা দেননি, তবে মুফাসসিরিনগণ তারা বলেছেন বনী ইসরায়েলের মধ্যে পুরুষ তাদের সংখ্যা ছিল 6 লক্ষ, সাথে ছিল তাদের স্ত্রী এবং সন্তান, কাজেই তারা বেশ বড় একটা সংখ্যা ছিল, কারণ 400 বছর ধরে তারা মিশরে বসবাস করে আসছেন। সেই ইউসুফ আলাহিসাল্লামের সময় থেকে ইউসুফ আলাহিসাল্লামের ভাইয়েরা যখন তারা মিশরে এসে ফিলিস্তিন থেকে কেনান থেকে যখন তারা মিশরে এসে বসতি স্থাপন করলেন, সেখান থেকে ধীরে ধীরে বংশবৃদ্ধি পেয়ে 400 বছরে এই সংখ্যা ধারণ করেছে, পুরুষদের সংখ্যা হচ্ছে 6 লক্ষ, সাথে রয়েছেন তাদের স্ত্রী এবং সন্তান, কাজেই বেশ বড় একটা জনসমষ্টি, বিশাল এক গোষ্ঠী। রাতের বেলা তারা তাদের বসতি ছেড়ে ঘর ছেড়ে বের হয়ে পড়লেন। স্বাভাবিকভাবেই এত বড় একটা জনসমষ্টি যখন যাত্রা শুরু করে এই সংবাদকে গোপন রাখা যায় না। ফেরাউনের কাছে এই সংবাদ পৌঁছে গেল, ফেরাউন শহরে শহরে লোক পাঠিয়ে দিল, ঘোষণা করে দিল এবং বলল, নিশ্চয়ই এরা একটি ক্ষুদ্র দল, এরা আমাদের ক্রোধের উদ্রেক করেছে, কিন্তু নিশ্চয়ই আমরা হচ্ছি সজাগ সশস্ত্র দল। আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ফেরাউন তার সৈন্যবাহিনী সম্পূর্ণ বাহিনীকে জড়ো করেছে বনী ইসরায়েলকে আটক করার জন্য, পাকড়াও করার জন্য। ফেরাউন সে নিজেই বলছে বনী ইসরায়েল একটা ছোট দল, ক্ষুদ্র দল, এদের তেমন কোনো শক্তিমত্তা নেই, কিন্তু এরা আমাদের ক্রোধের কারণ হয়েছে, এরা আমাদেরকে খেপিয়ে দিয়েছে এবং আমরা হচ্ছে এক সজাগ সশস্ত্র দল, অতন্দ্র প্রহরী। ফেরাউনের এই বক্তব্যের সঙ্গে এই সংখ্যার বিষয়টা উল্লেখ করা যে এরা তো একটা ক্ষুদ্র দল আর আমরা হচ্ছি শক্তিশালী সজাগ সশস্ত্র দল, এই মানসিকতা শুধুমাত্র ফেরাউনের নয়, বর্তমান বিশ্বের কুফফার নেতৃত্বের মধ্যেও এই একই মানসিকতার সুবহানাল্লাহ অভাবনীয় মিল আমরা দেখতে পাই। তারা বিভিন্ন সময় বলে থাকে ইসলামী মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, চরমপন্থী এরা সংখ্যায় খুব বেশি না, এদেরকে আমরা গুড়িয়ে দেব, নির্মূল করে দেব, প্রস্তর যুগে পাঠিয়ে দেব। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছায় এই অল্প সংখ্যক মুসলিমকে দমন করার জন্য তাদেরকে বড় বড় পৃথিবীর রাঘব বোয়ালদেরকে একত্রিত হতে হয়, বড় বড় কনফারেন্স আয়োজন করার প্রয়োজন হয়, বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতি, ক্ষমতাধর নেতাদেরকে এসে একত্রিত হয়ে চিন্তা করতে হয় কিভাবে ফিলিস্তিনের পাথর ছোড়া বাচ্চাদেরকে দমন করবে, তারা খালি হাতে ট্যাঙ্কের মোকাবেলা করে। ফেরাউনও ঠিক তেমনি ভাই বলেছিল, বনে ইসরায়েল সংখ্যায় তেমন কিছু নয়, ক্ষুদ্র একটা দল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত যুগেই এই অল্প সংখ্যক মুমিনদেরকে দিয়ে কুফফারদের অন্তরে এমন আতঙ্ক তৈরি করে দেন যে এদেরকে মোকাবেলা করার জন্য, এদেরকে থামানোর জন্য সম্পূর্ণ সেনাবাহিনী, সম্পূর্ণ শক্তি সহকারে তাদেরকে অভিযানে নামতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন,
ফাআখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন।
এরপর আমি ফেরাউনের দলকে তাদের বাগ বাগিচা এবং ঝর্ণাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম, বহিষ্কার করে দিলাম। তারা ধরে নিয়েছিল তারা ধাওয়া করছে আবার ফেরত আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাদেরকে তাদেরই বাগ বাগিচা ঝর্ণাসমূহ থেকে বের করে নিয়ে আসলাম। ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনীকে সংগঠিত করেছিল। ফেরাউন শুধুমাত্র অর্ধেক সৈন্য নয়, এক তৃতীয়াংশ নয়, একটা বিশেষ অংশ নয়, সম্পূর্ণ বাহিনীকে একত্র করে ধাওয়া করতে শুরু করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাদেরকে বহিষ্কার করে তাদের বাগ বাগিচা এবং ঝর্ণাগুলো থেকে বের করে নিয়ে আসলাম ফেরাউনের দলকে। পিছু ধাওয়া করা হচ্ছে সম্পূর্ণ সৈন্যবাহিনী, ফেরাউন নিজেও সেখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন,
ওয়া কুনুজিন ওয়া মাকামিন কারীম, কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাঈল ফাআতবাউহুম মুশরিকিন।
তাদেরকে বহিষ্কার করা হয়েছিল ধনভাণ্ডার এবং মনোরম স্থানসমূহ থেকে, এই রূপই হয়েছিল এবং বনি ইসরাঈলকেই আমি করে দিলাম সেগুলোর মালিক। অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের পিছু ধাওয়া করল। রাতের শেষ প্রহরে যখন সূর্য উদয় হবে, এরকম একটা সময়ে ফেরাউন তাদের পিছু ধাওয়া করতে শুরু করল। মূসা আলাইহিসসালাম বনী ইসরাইল রাতের আধারেই বেরিয়ে পড়েছিলেন। ফেরাউন এবং তার সৈন্য সামন্ত তারা ভোরের মধ্যেই প্রস্তুত হয়ে ধাওয়া করতে শুরু করল। তুলনামূলকভাবে শক্তিশালী অস্ত্রসজ্জা এবং বিভিন্ন যানবাহনের কারণে, ঘোড়ার গাড়ি থেকে শুরু করে এই সমস্ত বাহনগুলো থাকার কারণে ফেরাউনের বাহিনী মূসা এবং বনী ইসরাইলের থেকে দ্রুত গতি সম্পন্ন ছিল। মূসা এবং বনী ইসরাইল কোন দিকে যাচ্ছিলেন? পূর্ব দিকে, মাদিয়ানের দিকে। সেদিকেই ফেরাউনের বাহিনী তাদেরকে ধাওয়া করছিল। পথ চলতে চলতে মূসা আলাইহিসসালাম এবং বনী ইসরাইল একসময় থেমে যেতে বাধ্য হলেন, কারণ তাদের সামনে সমুদ্র, লোহিত সাগর। তারা সামনে এগিয়ে যাচ্ছেন, ফেরাউনের বাহিনী পেছন থেকে তাদেরকে ধাওয়া করছে। বনী ইসরাইলের এই বিশাল বাহিনী, সমস্ত জাতি যখন তারা যাত্রা শুরু করেছে, একেবারে শেষের দিকে যারা ছিল সেই গ্রুপ, তারা দিগন্তের দিকে তাকিয়ে দেখতে পেল ফেরাউনের বাহিনী প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে আসছে। বনি ইসরায়েল জাতি যত দ্রুত সম্ভব সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যখন তাদের সামনে লোহিত সাগর চলে আসলো, তাদের চলার গতি রুদ্ধ হয়ে গেল। পেছন ফিরে তারা তাকিয়ে দেখছে ফেরাউনের বাহিনী ক্রমেই তাদের নিকটে চলে আসছে, তাদের মধ্যে দূরত্ব ব্যবধান কমে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে তারা দেখছে বিশাল লোহিত সাগর। চিন্তা করা যায় এই সময় তাদের মানসিক অবস্থা, এই পরীক্ষা তাদের জন্য কত কঠিন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিসসালাম তাদেরকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা ঈমান এনে থাকো। এই কঠিন পরীক্ষার সামনে এসে সেই জাতি, মূসার সঙ্গীরা, যখন উভয় দল পরস্পরকে দেখল, তারা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম, সাগর আমাদের সামনে, ফেরাউন আমাদের পেছনে, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। এবং বর্ণনা করা হয়েছে যে মূসা আলাইহিসসালাম যে স্থানটিতে ছিলেন বনী ইসরাইলদেরকে নিয়ে, উভয় পাশে ছিল উঁচু পর্বত, কাজেই ডানে বামে সামনে কোনো দিকেই যাওয়ার কোনো রাস্তা তাদের সামনে নেই, এবং পেছন দিক থেকে ধাওয়া করছে ফেরাউন। মূসা আলাইহিসসালাম তিনি ছিলেন কাফেলার একেবারে শেষের দিকে। মূসা, হারুন এবং ইউসা ইবনে নুন আলাইহিসসালাম তারা সমুদ্রের দিকে সামনে চলে আসলেন, সেখানে এসে দাঁড়িয়ে যেতে বাধ্য হলেন। বনি ইসরাইল সম্পূর্ণ জাতি এই ব্যক্তিদের দিকে তাকিয়ে, ফেরাউনের বাহিনী তাদেরকে প্রায় ধরে ফেলছে। বনি ইসরাইল অস্থির হয়ে মূসা আলাইহিসসালামকে বলতে শুরু করল, আপনি কি করছেন? চিন্তা করা যায় মূসা আলাইহিসসালামের উপরে এই মুহূর্তে মানসিক চাপ কত বেশি ছিল, কত কঠিন একটা পরিস্থিতি। তিন দিক থেকে তারা ঘেরাও হয়ে গেছেন, ফেরাউন তাদেরকে প্রায় ধরে ফেলছে। মূসা আলাইহিসসালাম এই চোখে যা দেখছেন কঠিন পরিস্থিতি, সেগুলোকে তিনি বিশ্বাস করলেন না। তিনি বললেন,
ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদীন।
কখনোই নয়, আমার সাথে রয়েছেন আমার রব, তিনি আমাকে পথ করে দেবেন। মূসা আলাইহিসসালাম চোখে যা দেখছেন সেটাকে বিশ্বাস করলেন না, যা শুনছেন সেটাকে বিশ্বাস করলেন না। তিনি বিশ্বাস করলেন যা দেখা যায় না, অদৃশ্যে, বিশ্বাস করলেন আল গায়েব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। যা তিনি দেখেননি, যা তিনি শুনেননি, কিন্তু ভরসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ওয়াদার উপরে। সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, দুই পাশে পর্বত, কোথায় যাবেন, কি করবেন? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লাহ, কখনোই নয়, আমার সাথে রয়েছেন আমার রব, তিনি আমাকে পথ বলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমি সেই ওয়াদায় বিশ্বাস করি। পরীক্ষা হয়ে গেল, ফেরাউন বাহিনী নিয়ে সদল বলে ক্রমে নিকটবর্তী হচ্ছে। বনি ইসরাইল সেই সৈন্যদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছে, মুসা ইসলামের উপরে তারা চাপ প্রয়োগ করতে থাকছে। এরপরও মুসা ইসলাম তাদেরকে বলছিলেন আল্লাহর উপরে বিশ্বাস রাখতে। পরিস্থিতি যখন প্রচণ্ড কষ্টকর হয়ে পড়ে, মানুষ যখন পরাজয়ের সামনে দাঁড়িয়ে যায়, সেই কঠিন সংকটময় মুহূর্তেই যারা আল্লাহর উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, তাদের জন্য আসে আল্লাহর সাহায্য, তাদের জন্য আসে আল্লাহর বিজয়। বনি ইসরাইলের সাথে এমনটাই হয়েছিল, তবে সেই কঠিন পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছিল। এটা ছিল ইমানের পরীক্ষা, মুমিনদের জন্য পরীক্ষা। মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ইউসা বিন নূন আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলের আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারা এই পরীক্ষায় পাশ করেছেন। যখন পরীক্ষা নেওয়া হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নির্দেশকে নাজিল করলেন, যেটার জন্য তারা সবাই অপেক্ষায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলা বললেন,
অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিসসালাম সমুদ্রকে লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফলে তা বিদীর্ণ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো আকার ধারণ করল। সমুদ্রের পানি দুই দিকে সরে মাঝখানে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিসসালাম, বনি ইসরায়েল তাদের নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে পানি তাদের সামনে থেকে সরে যাচ্ছে, চক্রাকারে সরে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বিশাল পর্বতের মতো পানি স্থির দাঁড়িয়ে গেল। চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, কুদরত এবং শক্তির একটা নিদর্শন তারা স্পষ্ট দেখতে পেল। সেই সমুদ্রের তলদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুষ্ক করে দিলেন। সমুদ্রকে শুধুমাত্র দ্বিখণ্ডিত করা নয়, রাস্তা তৈরি করে দেওয়া নয়, সমুদ্রের তলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকনো করে দিলেন, পথ চলাচলের উপযোগী করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাস্তা করে দিলেন, মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইল সেই পথ দিয়ে পার হয়ে গেল। মুসা আলাইহিসসালাম তিনি তাদেরকে নিয়ে এসেছেন, তিনি দাঁড়িয়ে থেকে সবাইকে চলে যাওয়ার সুযোগ দিলেন। বনি ইসরাইল সবাই সমুদ্র পার হওয়ার পর সর্বশেষ ব্যক্তি হিসেবে মুসা আলাইহিসসালাম সেই পথ অতিক্রম করলেন। সাগরের অপর পাশে পৌঁছে যাওয়ার পর মুসা আলাইহিসসালাম হাতের লাঠি দিয়ে আবার সমুদ্রকে আঘাত করলেন। মুসা আলাইহিসসালাম ভাবছিলেন, যে লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে পথ তৈরি হয়েছে, সেই লাঠি দিয়ে যদি পুনরায় তিনি আঘাত করেন, আবার হয়তো সেটা একত্রিত হয়ে পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু সামান্য একটা লাঠি দিয়ে যদি আপনি পানিতে আঘাত করেন, তাহলে পানির ছাপড়া ছাড়া আর কি হতে পারে? কারণ সেই লাঠি কখনোই সমুদ্রকে দ্বিখণ্ডিত করেনি, সেই লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। কিন্তু কেন মুসা আলাইহিসসালাম সেই লাঠি ব্যবহার করেছেন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আদেশ করেছিলেন তোমার লাঠি দিয়ে তুমি সেই সমুদ্রকে আঘাত করো, এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদেরকে বিজয় দান করবেন না যতক্ষণ না আমরা আমাদের দায়িত্ব, আমাদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করব। এমনকি যদি শুধুমাত্র পানিতে লাঠি দিয়ে আঘাত করাই হয়ে থাকে, আমাদের পক্ষে সর্বোচ্চ সামর্থ্য, আমাদেরকে সেটাই করতে হবে। আমাদের দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহর বিজয় আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন এবং দেখিয়ে দিলেন মুসা আলাইহিসসালাম যেন তার দায়িত্বের সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করেন, মুসা আলাইহিসসালাম যেন তার সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মানুষদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে, তার আউলিয়াদেরকে অবশ্যই বিজয় দেবেন, কিন্তু সেই জন্য শর্ত হচ্ছে আমাদের দায়িত্ব পূরণ করা। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দিলেন, যেখানে যার স্থান তাকে সেই স্থানে নিযুক্ত করে দিলেন। একজন মানুষের পক্ষে যতটুকু করা সম্ভব তার সবটুকুই তারা করেছিলেন, তার পক্ষে যা করা সম্ভব ছিল তিনি সবই করেছেন। এইরকম একটি মুহূর্তে চলে যাওয়ার পর চলে আসে আল্লাহর সাহায্য এবং আল্লাহর কাছে প্রার্থনা করার সময়, দোয়া করার সময়। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করার জন্য 2000 ফেরেশতা পাঠিয়েছিলেন। সাহাবীদেরকে যুদ্ধের জন্য দাঁড়াতে হয়েছে, তাদেরকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে। মানুষ হিসেবে যা করার দরকার ছিল, যা করার সামর্থ্য তাদের ছিল, তারা সবকিছু চেষ্টা করে যখন নিঃশেষ হয়েছেন, যখন তারা তাদের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিসসালাম তিনিও যেন তার দায়িত্ব পূরণ করেন। সেই পরিস্থিতিতে তিনি যা সর্বোচ্চ করতে পারতেন সেটা হচ্ছে সমুদ্রে লাঠি দিয়ে আঘাত করা। মুসা আলাইহিসসালাম সেটাই করেছিলেন। মূসা আলাইহিসসালাম এবং সমস্ত বনী ইসরায়েল যখন সমুদ্র পার হয়ে গেল, ফেরাউন এবং তার দলবল সাগরের সেই রাস্তা দিয়ে তারাও পথ অতিক্রম করতে শুরু করল। যখন ফেরাউনের সমস্ত বাহিনী সমুদ্রের মাঝখানে চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে ছেড়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আদেশ দিলেন তার আগের অবস্থা ফেরত যাওয়ার জন্য। যে পানিকে বলা হয়ে থাকে জীবনের উৎস, সেই পানি ফেরাউন এবং তার দলবলের উপরে মৃত্যুর কারণ হিসেবে আবির্ভূত হল। পানি আল্লাহ সুবহানাহু একটা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এর রূপ আকৃতি ধর্মকে পরিবর্তন করে দিতে পারেন। কিছু সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পানিকে তার বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দিয়েছিলেন। পর্বতের মতো আকৃতি নিয়ে সেই পানি দুই পাশে দাঁড়িয়েছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, পানি তার আবার স্বাভাবিক অবস্থায় আগের অবস্থায় ফেরত গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক সৃষ্টি এই জড় পদার্থ পানি দিয়ে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিলেন। এই সৃষ্টি জগতের যা কিছু রয়েছে, জীব কিংবা জড়, যে কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্যবাহিনীতে পরিণত করতে পারেন। তাফসিরগুলোতে বর্ণিত হয়েছে যে জাতিকে ফেরাউন এবং তার লোক লস্কররা এতদিন দাসের মতো অত্যাচার করে আসছিল, গোলামের মতো তাদেরকে ব্যবহার করছিল, সেই সম্পূর্ণ জাতির চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংসের এই দৃশ্যটাকে উপস্থাপন করলেন, যেন তারা সশরীরে সচক্ষে দেখতে পারে ফেরাউনের পরিণতি কি এবং তাদের যারা সহযোগী তাদের পরিণতি কি। সমস্ত বনী ইসরায়েল জাতির সামনে ফেরাউনের সেই শরীর পানির মধ্যে ঘূর্ণায়মান অবস্থায় একবার উপরে যাচ্ছিল, আবার নিচে নেমে আসছিল, সে হাবুডুবু খাচ্ছিল, ডুবে যাচ্ছিল, ভাসার চেষ্টা করছে, সাঁতার কাটার চেষ্টা করছে কিন্তু পারছে না। তারা দেখছিল আল্লাহ শত্রু জালিম ফেরাউনের শেষ পরিণতি কি। ফেরাউন দাবি করত, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সব থেকে বড় রব, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের আর কোন ইলাহ আছে, এমন খবর আমার জানা নেই। সেই ফেরাউন আজকে তাদের চোখের সামনে অসহায় অবস্থায় ডুবে যাচ্ছে, তাকে সাহায্য করার মতো কেউ নেই, তার সম্পূর্ণ সৈন্যবাহিনী, তার শক্তি সব কিছু আজকে সেখানে ডুবে মরছে। মূসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। ফেরাউন যখন আল্লাহর শাস্তি দেখতে পেল, তার আঙ্গুল উঁচু করে সে বলল,
ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
এখন আমি বিশ্বাস করে নিচ্ছি, ইমান এনে নিচ্ছি, কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপরে ইমান এনেছে বনী ইসরাইলরা, আর আমিও তো মুসলিমদের অন্তর্ভুক্ত, আমিও তো অনুগতদেরই অন্তর্ভুক্ত। ফেরাউন ইমান আনতে চাচ্ছে, যখন সে বুঝতে পারছে আর পিছু ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, ইসলাম গ্রহণ করতে যাচ্ছে ফেরাউনের মতো কাফের। কিন্তু সময় চলে গেছে, ইমানের দরজা বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি তোমার সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করো, কষ্টের মুহূর্তে আল্লাহ তোমাকে স্মরণ করবেন। ফেরাউন তার সুখের সময়ে, শক্তির সময়ে, বিত্ত বৈভবের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেনি। যখন তার সুস্বাস্থ্য ছিল, সক্ষমতা ছিল, জীবন ছিল, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে উদাসীন ছিল, গাফেল ছিল, ভুলেছিল, কুফরি করেছে। যখন তার ক্ষমতা ছিল, ক্ষমতাকে ব্যবহার করেছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে। কাজেই যখন আজকে তার শক্তির প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্যের প্রয়োজন, যখন সে মৃত্যুর মুখোমুখি, যখন সে অসহায়, যখন সে মৃত্যুর ফেরেশতাদেরকে তার দিকে ধেয়ে আসতে দেখল, তখন সে যতই বলছে যে সে ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলেছেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ।
এখন এই কথা বলছো, অথচ এর আগে তো তুমি নাফরমানি করেছিলে, অবাধ্যতা করেছিলে এবং পথভ্রষ্টদেরই একজন তুমি ছিলে। আজকের দিনে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করছি, যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন, একটা নমুনা হতে পারে, দৃষ্টান্ত হতে পারে। নিঃসন্দেহে বহু মানুষ আমার মহাশক্তি, আমার নিদর্শনগুলোর প্রতি তারা লক্ষ্য করে না, তারা উদাসীন, কাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের তওবাকে কবুল করলেন না। যে মুহূর্তে আত্মা রূহ দেহ থেকে বের হয়ে যাচ্ছে, যখন একজন ব্যক্তি মৃত্যুর ফেরেশতাকে চোখের সামনে দেখতে পান, তখন আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না, ইমানের দরজা বন্ধ হয়ে যায়। জিব্রাইল আলাইহিসসালাম তিনি ফেরাউনের সেই শেষ মুহূর্ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন, ফেরাউনের ডুবে মৃত্যু হওয়ার সময়ে আমি মাটি থেকে কাদামাটি তুলে। ফেরাউনের ডুবে যাওয়ার সময় আমি তার মুখ কাদামাটি দিয়ে ভরাট করে দিচ্ছিলাম যেন আল্লাহর রহমত তার কাছে এসে পৌঁছাতে না পারে। সুবহানাল্লাহ, শুধুমাত্র মূসা আলাইহিসসালাম নয়, এমনকি জিব্রাইল আলাইহিসসালাম পর্যন্ত ফেরাউনকে কি প্রচণ্ড পরিমাণ ঘৃণা করতেন। জিব্রাইল আলাইহিসসালাম তিনি বললেন, যখন ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাইছিল তখন তিনি কাদামাটি তুলে সেই ময়লা দিয়ে ফেরাউনের মুখ বন্ধ করে দিচ্ছিলেন, ঠেসে দিচ্ছিলেন যেন আল্লাহর রহমত এই ব্যক্তির উপরে না আসে। ফেরাউন কেমন ছিল সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। অবিশ্বাস্য রকমের ভয়ঙ্কর জালিম ছিল ফেরাউন, যে প্রতি বছরে সমস্ত শিশু সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করেছে রাজত্ব হারানোর আশঙ্কায়। পরবর্তীতেও সে বহু মানুষদেরকে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। নিজেকে রব বলে দাবি করেছে, উপাস্য বলে দাবি করেছে এই ভয়ঙ্কর জালিম। তার প্রতি জিব্রাইল আলাইহিসসালামের যে ঘৃণা ছিল, জিব্রাইল আলাইহিসসালাম মাটি তুলে, কাদামাটি তুলে তার মুখ বন্ধ করে দিচ্ছিলেন যেন সে আল্লাহর রহমত তার কাছে এসে পৌঁছাতে না পারে। মূসা আলাইহিসসালাম এই ফিরাউনের বিরুদ্ধে দোয়া করেছিলেন যে ইয়া আল্লাহ, তুমি তাকে হেদায়েত দিও না। জিব্রাইল আলাইহিসসালাম যিনি একজন ফেরেশতা, যার কাজ আম্বিয়াদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নিয়ে চলে আসা, তিনি ফিরাউনের মুখে মাটি ঠেসে দিচ্ছিলেন যেন সে দোয়া করতে না পারে, আল্লাহর কাছে কথাও বলতে না পারে। ফিরাউনের জুলুম যেমন ছিল তার শেষ পরিণতিও ঠিক তেমনটাই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই বলেছেন, আজকের দিনে আমি তোমার দেহকে বাঁচিয়ে দিচ্ছি, সংরক্ষণ করছি, কেন? যাতে পরবর্তীদের জন্য এটা নিদর্শন হতে পারে। ফেরাউনের মুমি, ফেরাউনের সেই দেহ আজকে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহকে সংরক্ষণ করেছেন, টিকিয়ে রেখেছেন পরবর্তীদের জন্য নিদর্শন হিসাবে। একজন গবেষক তিনি বলেছেন যে ফেরাউনের দেহ নিয়ে গবেষণা করে দেখা গেছে তাতে অতি উচ্চ মাত্রায় লবণের অস্তিত্ব রয়েছে। সমুদ্রের যে পানি সেখানে অতি উচ্চ মাত্রায় লবণ থাকে এবং সেখানে ডুবেই সেই লবণাক্ত পানিতেই ফেরাউনের মৃত্যু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে যে কথাটি বলেছেন,
ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন,
নিঃসন্দেহে বহু মানুষ আমার আয়াতসমূহের প্রতি উদাসীন, বেখবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে ফেরাউনের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন এই কারণে নয় যে আমরা ফেরাউনের মিশরের সভ্যতা, সেই পিরামিড, এই সমস্ত বিষয়গুলোর গুণগান গাব, কিংবা ফেরাউন তার সভ্যতা কিংবা ফেরাউন সে নিজে এটা কোনো ঐতিহ্য নয়। এগুলোকে জাদুঘরে রেখে প্রদর্শন করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহকে সংরক্ষণ করেননি। ফেরাউন ছিল একজন জঘন্যতম, নিকৃষ্টতম ব্যক্তি। এই বিষয়টাকে যেন আমরা ভুলে না যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণে তার দেহকে সংরক্ষিত রেখেছেন পরবর্তী ব্যক্তিদের জন্য, যেন সে নিজেও একটা নিদর্শন হতে পারে, আয়াত হতে পারে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে তার দেহকে সংরক্ষণ করেছেন, সেই উদ্দেশ্য নিয়েই ফেরাউন এবং মিশরের সভ্যতার দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। কিন্তু অধিকাংশ মানুষ তার বিপরীত করছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করেছেন এভাবে, আর নিঃসন্দেহে বহু লোক আমার আয়াতগুলোর প্রতি লক্ষ্য করে না, তারা বেখবর, উদাসীন। ওসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম তাসলিমান কাসীর।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।